ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন শুক্রবার দুপুর, বাংলাদেশে ভারতে শুক্রবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
পুরাতন ব্রহ্মপুত্র নদে পুণ্য স্নান করার সময় বিশৃঙ্খলা সৃষ্টি হলে পদদলিত হয়ে 10 জন নিহত এবং অপর 20 জন আহত হন।
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
ভারতের জনমানবহীন বহু দ্বীপকে কিভাবে নানান কাজে লাগানো যায় সে বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা উদ্যোগী হয়েছে।
তাছাড়াও ইয়েমেন পরিস্থিতির বিশ্লেষণ করেছেন ডক্টর সাইদ ইফতেখার আহমেদ।
আমরা যদি ইয়েমেনের সমস্যার দিকে দৃষ্টিপাত করি, এটি একটি সরলরৈখিক সমস্যা নয়, এখানে বহুমাত্রিক রাজনৈতিক সমস্যা রয়েছে ইয়েমেনে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। জার্মানির অভিশংসকেরা শুক্রবার জানিয়েছেন যে জার্মান উইংস এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান এর সহকারী পাইলট সুপরিকল্পিতভাবেই 150 জন যাত্রী নিয়ে আল্পস পর্বতে বিমানটি বিধ্বস্ত করেছেন। ওই পাইলট কর্মক্ষেত্রে তার অসুস্থতার কথা গোপন করেছিলেন। জার্মানিতে যেসব শহরে 27 বছর বয়সী আন্দ্রেস লুবিটস বাস করতেন, সেখান থেকে তার অসুস্থতা সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে। যেদিন বিমানটি বিধ্বস্ত হয় ঠিক ওই দিনটিতেই তাকে ছুটি দেওয়া হয়েছিল। একটি বিবৃতিতে আইনজীবীরা জানিয়েছেন যে চিকিৎসা সংক্রান্ত যে তথ্য তারা পেয়েছেন তার মধ্যে তার আগে থেকে অসুস্থ থাকার এবং প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত তথ্য রয়েছে। ওই বিবৃতিতে রোগের নাম উল্লেখ করা হয়নি, তবে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে লুবিটস বিষণ্নতায় ভুগছিলেন। অভিশংসক ব্রিজ রবিন বলেন, বিমানের ভয়েস রেকর্ডারে এই ইঙ্গিত পাওয়া যায় যে লুবিটস এয়ারবাস A320-র নিয়ন্ত্রণ নেন এবং ঘণ্টায় 700 কিলোমিটার বেগে 8 মিনিটের মধ্যে বিমানটিকে ভূপাতিত করেন। ইয়েমেনে বিদ্রোহীদের লক্ষ্যস্থলগুলোতে দ্বিতীয় দিনের মতো সৌদি আরব পরিচালিত বিমান অভিযান চলছে। শিয়া হুতি দল, যারা দেশের বেশিরভাগ দখল করে আছে, তাদেরকে উৎখাত করার লক্ষ্যে আঞ্চলিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই বিমান অভিযান চালানো হচ্ছে। কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীদের মতে, রাজধানী সানার আশেপাশে শুক্রবার কোয়ালিশনের যুদ্ধবিমান, সামরিক ঘাঁটি এবং অন্যান্য বিদ্রোহী নিয়ন্ত্রিত স্থলগুলোতে আঘাত হানে। সামরিক কর্মকর্তারা আরও জানিয়েছেন, হুতি বিদ্রোহীদের আবাস উত্তরাঞ্চলের সাদ প্রদেশেও বিমান অভিযান চালানো হয়। সৌদি সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন যে প্রথম পর্যায়ের বিমান অভিযান সফল হয়েছে, তবে মিত্রবাহিনীর স্থল অভিযানের প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বিন হাসান আসেরি। বাংলাদেশের পুলিশ জানিয়েছে যে শুক্রবার ঢাকার অদূরে হিন্দুদের পবিত্র অষ্টমী স্নানে পদপৃষ্ট হয়ে 10 জন প্রাণ হারিয়েছেন। কর্মকর্তারা বলছেন 7 মহিলা এবং 3 জন পুরুষ নিহত হয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
নারায়ণগঞ্জ জেলার লাঙ্গলবন্দে মহাষ্টমীর পুণ্য স্নান করার জন্য অন্যান্য বছরের মতো এবারও বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের নরনারীর সমাবেশ ঘটে। শুক্রবার সকালে লাঙ্গলবন্দে পুরাতন ব্রহ্মপুত্র নদে পুণ্যার্থীরা স্নানের জন্য পদযাত্রা শুরু করলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে পদদলিত হয়ে ঘটনাস্থলে 10 জন প্রাণ হারান, যার মধ্যে 7 জন নারী। এদিকে নিহত আহত পুণ্যার্থীদের স্বজনরা অভিযোগ করেছেন, ভিড় সামলাতে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও স্বেচ্ছাসেবী ছিলেন না। তবে স্নান উদযাপন কমিটি দাবি করেছেন, দায়িত্বে কোনো অবহেলা ছিল না, রাস্তাটি ও কালভার্ট সরু হয় ধাক্কা খেয়ে এমনটা ঘটেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জিএমবির 4 সদস্যকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে জহুরুল আলমের আরেকটি রিপোর্ট।
বৃহস্পতিবার গভীর রাতে শহরের উত্তরা এলাকার প্রেমবাগানের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই বাড়ি থেকে একটি হ্যান্ড গ্রেনেড, 12টি পেট্রোল বোমা, 20টি হাত বোমা ও 60টি ডিটোনেটর উদ্ধার করেছে। 2001 সালে একই দিনে জিএমবি সারা দেশে সিরিজ বোমা হামলা চালালে অন্তত 16 জন নিহত এবং 200+ লোক আহত হন। এরপর 2005 সালে সরকার সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। বোমা হামলার অভিযোগে বিচারের পর জিএমবির কয়েকজন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
নাইজেরিয়ার সামরিক বাহিনী বলছে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বোকো হারাম জঙ্গি দলের নিয়ন্ত্রিত অঞ্চলের সর্বশেষ এলাকা গজা শহরের নিয়ন্ত্রণ পুনরায় দখল করে নিয়েছে সেনারা। সামরিক বাহিনীর এক টুইটার বার্তায় বলা হয়েছে, বর্ণ রাজ্যের ওই শহরটি সেনারা শুক্রবার সকালে দখল করেছে এবং তাদের সদর দপ্তর, যে বোকো হারামের সংঘর্ষিত খিলাফত, সেটিও তারা ধ্বংস করেছে। 24 ঘণ্টা আগে অসমর্থিত রিপোর্টে বলা হয়েছিল যে প্রেসিডেন্ট এবং সংসদীয় নির্বাচনের ভোটদানের জন্য নাইজেরিয়ার জনগণ ভোট কেন্দ্রে যাওয়া শুরু করেছে। ভারতের জনমানবহীন দ্বীপসমূহকে কীভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারে সচেষ্ট হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। নানা কাজে ব্যবহারের লক্ষ্যে ইতিমধ্যেই 700 দ্বীপকে চিহ্নিত করা হয়েছে। এ নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
অটল বিহারী বাজপেয়ীর আমলে সূচনা হয়েছিল সাগরমালা প্রকল্পের। নরেন্দ্র মোদী সরকার প্রকল্পটি রূপায়ণে উদ্যোগী হল। জাহাজ মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, প্রকল্পের লক্ষ্য হল জনবসতিহীন দ্বীপগুলিকে ব্যবহার, পর্যটন, চলচ্চিত্রের শুটিং, বিয়ে বা হানিমুনের জন্য ব্যবহার, বায়ুবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ উৎপাদন এবং প্রতিরক্ষা। মোটামুটি 700 দ্বীপকে চিহ্নিত করা হয়েছে। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে ভারতের অবশ্য মোট দ্বীপগুলির সংখ্যা হল 1208। সাগরমালা প্রকল্পের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি দিয়েছে। এখন প্রকল্পগুলির ভালোমন্দ বিচার করবেন বিশেষজ্ঞরা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু কর্তৃক ভারতকে পোলিও মুক্ত দেশ ঘোষণার পর 1 বছর পার হয়েছে, আর এরই সঙ্গে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে পোলিও বিষয়ক নজরদারি বাড়িয়েছে ভারত সরকার। এ নিয়েই কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
ভারত পোলিও মুক্ত ঘোষণার পরও পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তা সকলেরই। 4 বছর আগে এ রাজ্যেই দেশের শেষ পোলিও আক্রান্তের খোঁজ মিলেছিল হাওড়া জেলার একটি গ্রামে। তবে তারপর থেকে ছবিটা পাল্টেছে। এই সাফল্যে আত্মতুষ্ট হওয়ার কোনো জায়গা নেই বলে মনে করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। প্রত্যন্ত গ্রাম থেকে সীমান্ত এলাকা, কোথাও নজরদারি আলগা করতে নারাজ রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্য সরকার প্রতিটি অঞ্চলে একই সক্রিয়তায় অভিযান চালাচ্ছে। রাজ্যে যে সমস্ত এলাকায় পোলিও বিরোধী অভিযান দুর্বল ছিল, সেখানে টিকাকরণের প্রচার আরও জোরদার করা হয়েছে। পরমাশিস কোষ্ঠায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীকে সর্বোচ্চ ভারতীয় অসামরিক সম্মান ভারতরত্ন দেওয়া হয়েছে। আজ এক অনুষ্ঠানে তার বাড়িতে গিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই পুরস্কার দেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীকে প্রথা ভঙ্গ করে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অসুস্থ বাজপেয়ীর বাড়িতে নিজে গিয়ে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন প্রদান করলেন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা, দেশের অন্যান্য রাজ্যের প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। পরমাশিস খসড়ায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের পুলিশ বলছে করাচিতে একটি বোমা বিস্ফোরণে অন্তত 2 জন নিহত এবং আরও অন্তত 13 জন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন যে শুক্রবার সকালে একটি মোটরসাইকেলে সেটে রাখা বোমাতে বিস্ফোরণটি ঘটানো হয়। পুলিশ জানিয়েছে যে একটি পুলিশ বাস ওই মোটরসাইকেলের পাশ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। আক্রমণের শিকার যারা হয়েছেন তাদের বেশিরভাগই ছিলেন পুলিশ কর্মী। এক পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ বহনকারী একটি বাস তালিবানরা ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এক বিবৃতিতে জানান যে এই ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ড তার সরকারের সন্ত্রাসবাদ নির্মূলের দৃঢ় সংকল্পকে দুর্বল করতে পারবে না। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। যেমনটি হয়তো একটু আগেই বিশ্ব সংবাদেই শুনেছেন যে আজ দ্বিতীয় দিনের মতো ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জঙ্গি বিমান অভিযান চালাচ্ছে। শিয়াপন্থী এই বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সহ অধিকাংশ এলাকায় দখল করেছে এবং প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদিকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ইয়েমেনের এই পরিস্থিতি এবং সৌদি অভিযান এবং এর আঞ্চলিক প্রভাব সম্পর্কে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এর অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ডক্টর সাইদ ইফতেখার আহমেদের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন আনিস আহমেদ।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ইয়েমেনের এই সংঘাতটি মূলত অভ্যন্তরীণ সংঘাত ছিল, এটিকে আঞ্চলিক সংঘাত হিসেবে দেখা ঠিক হবে না। ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আপনি কি মনে করেন?
প্রথমে এই বিষয়টি অভ্যন্তরীণই ছিল, কিন্তু বর্তমানে সেটা একটি আঞ্চলিক সমস্যার দিকে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমরা যদি ইয়েমেনের সমস্যার দিকে দৃষ্টিপাত করি, এটি একটি সরলরৈখিক সমস্যা নয়, এখানে বহুমাত্রিক রাজনৈতিক সমস্যা রয়েছে ইয়েমেনে। এই মুহূর্তে যে সমস্যাটা প্রকট সেটি হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট হাদি, যাকে মনে করা হচ্ছে সৌদি আরব চলে গিয়েছেন বা পালিয়ে গিয়েছেন, তার সাথে যে হুতি বিদ্রোহীদের যে সংকট। হুতিরা মূলত ইয়েমেনের যে শিয়া সম্প্রদায়, মূলত জায়েদি শিয়া সম্প্রদায়, যারা ইয়েমেনের জনগোষ্ঠীর প্রায় শতকরা 40%, এর সাথে যে প্রেসিডেন্ট হাদির যে দ্বন্দ্ব, সেটিকে এই মুহূর্তে আমরা প্রধান দ্বন্দ্ব বলে মনে করতে পারি। এবং হুতি বিদ্রোহীদের পিছনে 2011 সালে যে ইয়েমেনে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে যিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন সেই প্রেসিডেন্ট সালের সমর্থন রয়েছে। কিন্তু এর পাশাপাশি আরো অনেকগুলি গ্রুপ ইয়েমেনে সক্রিয়। ইয়েমেনে একদিকে যেমন আল কায়দার অত্যন্ত শক্তিশালী উপস্থিতি রয়েছে এবং এর সাথে সাথে ইসলামিক স্টেটের উত্থান ঘটছে ইয়েমেনে, পাশাপাশি এক ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রবল উপস্থিতি রয়েছে ইয়েমেনের মধ্যে। এই সমস্ত ডাইমেনশনের সঙ্গে যে জিনিসটা যুক্ত হয়েছে যে মধ্যপ্রাচ্যে সে ঐতিহাসিক সময় থেকে যে শিয়া এবং সুন্নি যে দ্বন্দ্ব, সে শিয়া এবং সুন্নির দ্বন্দ্বটাও চলে এসছে এবং সেই শিয়া সুন্নি দ্বন্দ্বকে কেন্দ্র করে যে সৌদি আরব এবং ইরানের মধ্যে, যদি আমি এভাবে আখ্যায়িত করি, যে এক ধরনের শীতল যুদ্ধ, সে শীতল যুদ্ধের একটি প্রক্সি ওয়ার আমরা আজকে দেখতে পাচ্ছি ইয়েমেনকে কেন্দ্র করে, যেখানে সৌদি আরব এবং ইরান দুটি বিপরীতমুখী অবস্থান নিয়েছে এবং শুধুমাত্র ইয়েমেনকে কেন্দ্র করে নয়, ইরাক এবং সিরিয়া, লেবানন, বাহরাইন, এ সমস্ত অঞ্চলকে ঘিরেও দুটো দেশের মধ্যে দুটো বিপরীতমুখী অবস্থান পরিলক্ষিত হচ্ছে। ফলে ইনিশিয়ালি সমস্যাটা শুধুমাত্র ইয়েমেনের কেন্দ্রিক হলেও আজকে সেটা ইয়েমেন থেকে সেটা একটি আঞ্চলিক রাজনৈতিক সমস্যায় পরিণত হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে।
একজন সাবেক CIA কর্মকর্তা উইলিয়াম ডি মারে বলছেন যে আরব উপদ্বীপে আল কায়দার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযান চালাতে গিয়ে বিশ্ব ইয়েমেনের সমস্যার মূল জায়গাটির দিকে আলোকপাত করেনি। এই মন্তব্য কতটা যথার্থ?
আমার কাছে সেটি মনে হয়েছে যে আল কায়দার বিরুদ্ধে যে অপারেশন যেগুলি ছিল সেটা মূলত ড্রোন হামলা কেন্দ্রিক এবং বিমান হামলা কেন্দ্রিক ছিল এবং এর ফলে অনেক সাধারণ নারী পুরুষও অনেক ক্ষেত্রে আক্রান্ত হয়েছে। কিন্তু আল কায়দার সমস্যার যে মূল কারণ, কেন সেখানে আল কায়দার মতো এক ধরনের জঙ্গি গোষ্ঠীর উদ্ভব হলো, ইয়েমেন হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র দেশ এবং সেখানে বেকারত্ব এবং মানুষের যে মৌলিক অধিকার, সে মৌলিক অধিকারগুলিকে পূরণ করতে পারেনি কোন সরকার। একসময় ইয়েমেন 90 সাল পর্যন্ত ছিল উত্তর এবং দক্ষিণ ইয়েমেন নামে দুটো রাষ্ট্রে বিভক্ত ছিল এবং উত্তর ইয়েমেনে এক ধরনের তথাকথিত সমাজতান্ত্রিক সরকার ছিল এবং দুটো ইয়েমেন ইন্টিগ্রেশনের ফলে উত্তর এবং দক্ষিণের মধ্যে যে এক ধরনের বিভাজন, সে বিভাজনটা কিন্তু উত্তরণ ঘটানো সম্ভব হয়নি। উত্তরের জনগোষ্ঠী সবসময় মনে করে এসছে তারা রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে প্রান্তীয় অবস্থানে অবস্থান করছে এবং এগুলির সাথে বিভিন্ন যে ঐতিহাসিক শিয়া সুন্নি দ্বন্দ্ব, সবকিছু মিলে একটা কমপ্লেক্স সিচুয়েশন দাঁড়িয়েছে ইয়েমেনে। কিন্তু আন্তর্জাতিক বিশ্ব সমস্ত কিছুকে উপেক্ষা করে বিচ্ছিন্নভাবে শুধু আল কায়দার সমস্যাটিকে অ্যাড্রেস করবার ফলে মূল সমস্যাগুলিকে এড়িয়ে গিয়েছে।
হুতি বিদ্রোহীদের প্রতি আন্তর্জাতিক সমর্থনে সৌদি এই অভিযান, যার বিরোধিতা করছে ইরান, তাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক বিষয়ক আলোচনায় কোনো বিরূপ প্রভাব ফেলবে কি?
সরাসরি কোনো বিরূপ প্রভাব ফেলবে বলে আমার কাছে মনে হয় না, যদিও এক ধরনের পারমাণবিক চুক্তির সৌদি আরব বিরোধী এবং সৌদি আরব সেই জায়গা থেকে কাজ করে যাবে, কিন্তু ইরান এবং ছয় জাতির যে আলোচনা সেটি সরাসরি কোনো প্রভাব ফেলবে বলে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না।
আরব বসন্তের অধিকাংশ ফলাফলই পশ্চিমের দেশগুলোর বিরুদ্ধে গেছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের উৎখাত করা সম্ভব হলে তা তার ফলাফলও কি শেষ পর্যন্ত আল কায়দাই ভোগ করবে বলে আপনি মনে করেন?
অনেক বিশেষজ্ঞ মনে করছে এ ধরনের একটা সম্ভাবনা রয়েছে। ইয়েমেনের বিষয়টা অত্যন্ত জটিল। আজকে যদি হুতি বিদ্রোহীদেরকে উৎখাত করা হয়, যে ভ্যাকুমটা তৈরি হবে সেই ভ্যাকুমটা পূরণ করার জন্য আমরা যাদেরকে দেখছি সবচেয়ে কোট আনকোট ক্যাপাবল ফোর্স, সেটা হচ্ছে যে আল কায়দা এবং ইসলামিক স্টেট। এখানেই হচ্ছে একটি ডিলেমা। পশ্চিমা বিশ্ব বলুন বা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বলুন, আপনি কোন পক্ষকে সমর্থন করবেন, আল কায়দা নাকি হুতি বিদ্রোহীদের? সুতরাং এই দুটি ফোর্স হচ্ছে সবচেয়ে ক্যাপাবল ফোর্স। সুতরাং এই ধরনের একটা ডিলেমার মধ্যে মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা বিশ্ব এই মুহূর্তে ফেস করছে। যদিও সৌদি আরব একটি জায়গায় অত্যন্ত কঠিন অবস্থানে, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা কোন অবস্থাতেই হুতি বিদ্রোহীদের ছাড় দিবে না, কারণ যেহেতু হুতিরা হচ্ছে শিয়া এবং শিয়া এবং সুন্নি দ্বন্দ্বটা সেখানে সামনে চলে আসছে। কিন্তু এই সমস্ত দ্বন্দ্বের ফল আলটিমেটলি ইসলামিক স্টেট বা আল কায়দার ঘরে চলে যেতে পারে বলে অনেক বিশেষজ্ঞ সেটা মনে করেন। আমিও তাদের সাথে একমত।
ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
আমাদের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান সরাসরি আমেরিকা দেখুন এটিএন বাংলায় প্রতি শুক্রবার সন্ধ্যা 6:20।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাইকে হুঁশিয়ার করেছে বেশি মিষ্টি খেলে মুটিয়ে যাওয়া, দাঁতের ক্ষয়সহ অন্যান্য শারীরিক সমস্যা হতে পারে। এ নিয়ে ভয়েস অফ আমেরিকার লিসা শ্লাইনের রিপোর্ট শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন একটি গাইডলাইন দিয়েছে, যার আওতায় প্রাপ্তবয়স্ক এবং শিশুদের দৈনিক চিনি গ্রহণের মাত্রা কমাতে হবে। ওই নির্দেশিকা বা গাইডলাইনে বলা হচ্ছে, তারা প্রতিদিন যে শক্তিবর্ধক গ্রহণ করে তার মাত্র 10% হতে পারে চিনি। গত কয়েক বছরে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং চিনি গ্রহণের মাত্রা বেড়েছে এবং তা জনস্বাস্থ্যের জন্য ভালো হতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের প্রতিবেদনে বলেছে, 1980 সালের তুলনায় পৃথিবীতে অতিরিক্ত ওজনের মানুষের সংখ্যা আজ দ্বিগুণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, 2014 সালে 190 কোটি প্রাপ্তবয়স্ক মানুষের ওজন ছিল স্বাভাবিকের চাইতে বেশি। ওদিকে 2013 সালে 5 বছরের নিচে বয়স এরকম 4 কোটি 20 লক্ষ শিশুর ওজন ছিল মাত্রাতিরিক্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য এবং পুষ্টি বিভাগের পরিচালক ফ্রান্সিসকো ব্রাঙ্কা বলছেন, প্রতিদিন আপনি যদি আপনার চিনি গ্রহণের পরিমাণ আপনার শক্তি বর্ধকের 10% মধ্যে নামিয়ে আনতে পারেন, তাহলে আপনার আর অতিরিক্ত ওজন, দাঁতের সমস্যা ইত্যাদি ঝুঁকি থাকবে না। তিনি বলছেন, আর তা যদি 5% ভেতর নামিয়ে আনা যায়, তাহলে স্বাস্থ্যের জন্য তা আরও ভালো হবে এবং দাঁতের ক্ষয় সম্পূর্ণভাবেই রোধ করা যাবে। 10% হল প্রায় 50 গ্রাম বা 12 চা-চামচ, আর 5% হল 25 গ্রাম বা 6 চা-চামচ। বাজারে এই ধরনের চিনি সম্বলিত খাদ্য সামগ্রী নিয়মিত বিক্রি হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বাজারগুলোতে একটি জরিপ করে দেখা গেছে, 80% খাদ্য সামগ্রীতে অতিরিক্ত চিনি সংযোজন করা হয়েছে। উদাহরণ দিতে গিয়ে বলা যায়, সকালের নাস্তায় যে সিরিয়াল খাওয়া হয়, 1 বাটি পরিমাণ সেই সিরিয়ালে 4 চা-চামচ চিনি থাকে, আর 1 ক্যান সফট ড্রিঙ্কে চিনির পরিমাণ 10 চা-চামচ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, খাদ্য সামগ্রীতে যে চিনি সংযোজন করা হয় তার পাশাপাশি মধু, ফলের রস বা অন্যান্য মিষ্টি জাতীয় পদার্থ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এও বলছে, তাজা ফল, সবজি, দুধে যে চিনি জাতীয় উপাদান থাকে তা স্বাস্থ্যের জন্য একেবারেই ক্ষতিকর নয়। সংস্থাটি বলছে, বিশ্বব্যাপী গত 1 দশকে এই চিনি গ্রহণের পরিমাণ প্রায় 10% বেড়েছে। কিছু কিছু অঞ্চলে তা বেড়েছে অত্যন্ত দ্রুত গতিতে। উদাহরণস্বরূপ বলা যায়, পূর্ব এশিয়ার দেশগুলোতে তা বেড়েছে 21%, আর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় তা বেড়েছে 15%। ডক্টর ব্রাঙ্কা বলছেন, চিনি গ্রহণের দিক থেকে পৃথিবীতে 1 নম্বর দেশ দক্ষিণ আফ্রিকা।
In South America, we have approximately 130 gram per person per day. So more than.
দক্ষিণ আমেরিকায় প্রতিটি নাগরিক দৈনিক প্রায় 130 গ্রাম চিনি সেবন করে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে মাত্রা ঠিক করে দিয়েছে তার প্রায় দ্বিগুণ। আবার পৃথিবীতে এমন দেশও রয়েছে যেখানে চিনি গ্রহণের মাত্রা অনেক কম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তারা এই চিনি গ্রহণের মাত্রা কমানোর উদ্যোগ নেয়। তাদের পরামর্শ হল, যেই খাদ্য সামগ্রীতে চিনির মাত্রা বেশি তার ওপর কর বাড়ানো, খাদ্য সামগ্রীতে উপাদানের লেবেল লাগানো এবং চিনি বেশি এই ধরনের খাদ্য সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
টারকোইজ, প্রবাল সহ নানা কিছু দিয়ে তৈরি দর্শনীয় অলংকার হচ্ছে নাভাহো অলংকার। ইয়াজি পরিবারের কয়েক দশক ধরে তৈরি ঐতিহ্যবাহী সেই অলংকারের প্রদর্শনী হচ্ছে নিউ ইয়র্কে। ভয়েস অফ আমেরিকার ড্যানিয়েল শ্রায়ারের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
ঐতিহ্যবাহী নাভাহো প্রযুক্তি ব্যবহার করে কয়েক প্রজন্ম ধরে অলংকার বানাচ্ছে দক্ষিণ পশ্চিম আমেরিকার ইয়াজি পরিবার। তাদের বহু নকশার মধ্যে কনস, স্কোয়াশ, ব্লসম এবং সান হচ্ছে ঐতিহ্যবাহী নকশা। লি এবং রেমন্ড দুই ভাইয়ের চার বছরের কাজ প্রদর্শন করছে নিউ ইয়র্কের ন্যাশনাল মিউজিয়াম অব দ্য আমেরিকান ইন্ডিয়ান। বিখ্যাত এই গহনা তৈরি পরিবারে এখন তারা সবচেয়ে জ্যেষ্ঠ, যাদের কাজ বহু মানুষের সংগ্রহে রয়েছে। রূপার গহনা প্রস্তুতকারী হিসেবে অত্যন্ত সুপরিচিত লি, কয়েক শতাব্দী আগে স্প্যানিশ উপনিবেশের সময় নাভাহো অলংকার হিসাবে এটি শুরু হয়। গহনায় তিনি রূপার প্রলেপ দেন।
আমার বাবা বহুবার আমার মাকে বলতেন, শুনেছি তাঁর কাজকে যেন সম্মান দেখানো হয়, এটা পবিত্র, এই টারকয়েজ, নীলকান্তমণি বা ফিরোজা অত্যন্ত পবিত্র।
তরুণ বয়স থেকে গহনা বানান রে। গহনায় তার স্টোনের কাজ খুব জনপ্রিয়। নাভাহো অলংকারের ধারণা নিয়ে তিনি শিল্প, সৌন্দর্য এবং জীবনের অপূর্ব মিশ্রণ ঘটান অলংকারে।
এটা শিখতে অনেক সময় লেগেছে, বিশেষ করে প্রবালের রং অনেক, কয়েক মাস বা কয়েক বছর লেগে যায় রংগুলোকে মেলাতে।
গ্লিটারিং ওয়ার্ল্ড নাভাহো জুয়েলারি অব দ্য ইয়াজি ফ্যামিলি শিরোনামে জাদুঘরের প্রদর্শনীর মধ্যে রয়েছে প্রায় 50 জন ব্যক্তিগত সংগ্রহকারীর কাজ। চমকার চাকচিক্যের দুনিয়ায় নাভাহোর নাম সকলেরই প্রায় জানা। নিউ ইয়র্কে ন্যাশনাল মিউজিয়াম অব দ্য আমেরিকান ইন্ডিয়ানের কিউরেটর ক্যাথলিন অ্যাশ মিলবি বললেন,
তাদের অলংকারে দেখা যায় প্রকৃতির রং আর আলোর চমৎকার কাজ। আলো আর রঙে বিশ্বাস করে নাভাহোরা।
ইয়াজি শিল্পকর্মের জন্য পয়সা খরচ করতে দ্বিধা নেই সংগ্রহকারীদের। অ্যাবি কেন্ট ফ্লাইথ 7 বছর বয়স থেকে নাভাহো অলংকারে আসক্ত, তিনি এখন একজন ডিলার।
এই গহনা বানাতে যা যা লাগে, যে সময় লাগে, যে দক্ষতা লাগে, তার কারণে দাম একটু বেশি পড়ে যায়, $100,000 দাম পড়ে যায়।
এই প্রদর্শনী উপলক্ষে নিজেদের শহর নিউ মেক্সিকো থেকে নিউ ইয়র্কে আসেন ইয়াজি পরিবারের বেশ কয়েক ডজন সদস্য। রের জন্য এই অভিজ্ঞতা অনন্য সাধারণ।
বিভিন্ন খণ্ড সংযুক্ত করে চমৎকার এই অলংকার যারা সংগ্রহ করছেন, তারা কেউ জানতে পারেন না এটা কিভাবে বছরের পর বছর লাগিয়ে, ভিন্ন ভিন্ন খণ্ড জোড়া লাগিয়ে তৈরি করা যায়। আমি সবসময় ভাবতাম, এসব করে কখনো স্বীকৃতি পাব কি, কখনো মানুষ জানতে পারবে কি যে আমি এসব শিল্পকর্ম বানাতে পারি।
প্রদর্শনীতে উপস্থাপিত 300 অলংকারের 1 বছর ধরে প্রদর্শন করা হবে। কিউরেটর বললেন, এই প্রদর্শনী সমকালীন ভারতীয় আমেরিকান ঐতিহ্যের বৃহৎ প্রদর্শনীরই একটি অংশ মাত্র।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে চিঠিপত্রের আসর। আপনাদের পাঠানো চিঠিপত্রে জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
মিতালির আসর থেকে শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই একটি কথা জানিয়ে দিই, আগামী সোমবার 30 মার্চ আমাদের রেডিও অনুষ্ঠান আধ ঘন্টার পরিবর্তে 1 ঘন্টা প্রচারিত হবে। এই অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে থাকছে বিশেষ আয়োজন। আর এবারের বিশ্বকাপ কেমন হলো আলোচনা সে বিষয়ে, এ সম্পর্কে সরাসরি আপনার মতামত জানাতে পারেন 2026099998 এই নম্বরে ফোন করে, অথবা আপনাদের প্রশ্ন বা মন্তব্য পাঠাতে পারেন bangla@voanews.com ইমেলে, কিংবা ফেসবুক ফ্যান পেজও ভিওএ বাংলায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান সোমবার 30 মার্চ প্রচারিত হবে বাংলাদেশ সময় রাত 10টা থেকে 11টা এবং ভারতীয় সময় রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত। এবারের বিশ্বকাপ কেমন হলো শুনবেন আশা করি। আজকের চিঠিপত্রের প্রথম চিঠিটি ভালোই লাগছে, যে একজন মহিলা চিঠি, সেলিনা আক্তার, তিনি লিখেছেন ফ্যামিলি লিসনার্স ক্লাব আলী শাহরদি মদনগঞ্জ নারায়ণগঞ্জ থেকে। সাধারণত আমাদের মহিলা শ্রোতারা চিঠি লেখেন না, অনেকেই শোনেন আমি জানি, যখনই ঢাকা বা অন্য কোথাও দেখা হয় কলকাতায় অনেক মহিলা শ্রোতাদের আমরা পাই সমাবেশে, কিন্তু তারা চিঠিপত্র লেখেন না। সেলিনা, চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধীরেন্দ্রনাথ ঘোষ, কাদিপুর গোপালহাট, গোপালপুরহাট, মালদহ, পশ্চিমবঙ্গ থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন যে আপনাদের অনুষ্ঠান যে বন্ধ করে দিয়েছেন শর্ট ওয়েভে প্রচার, সেটা একেবারেই ঠিক হয়নি, আর সত্যি ভাই এটা আমাদেরও খুব একটা পছন্দের নয়, কিন্তু কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আমাদের কিছুই করার নেই। যদি কোনো সময় আবার প্রচার করা সম্ভব হয় অবশ্যই চেষ্টা করব। এরপরে চিঠি লিখেছেন, ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম মুস্তাফা, মায়ের ভান্ডার শরীফ, ফটিকছড়ি, চট্টগ্রাম থেকে। আপনি লিখেছেন, অনেকদিন ধরেই আমাদের অনুষ্ঠান শুনছেন, ক্যালেন্ডার পাননি, আমরা দুঃখিত, ক্যালেন্ডার আমরা পাঠিয়ে দিয়েছি, যদি হাতে পৌঁছায় অবশ্যই জানাবেন। গোলাম মুস্তাফা কেমন? মোহাম্মদ বাবুল আক্তার খান, একই অনুরোধ, আপনি শুভেচ্ছা জানিয়েছেন এবং আপনি চিঠি লিখেছেন পুকুরপাড়া হাট বড়বাজার ঝিনাইদহ বাংলাদেশ থেকে। আপনি বরাবর আমাদের অনুষ্ঠান শুনছেন, অনেক দিন ধরেই প্রাচীন একজন নিয়মিত শ্রোতা আপনি লিখেছেন এবং ক্যালেন্ডার পাঠাতে বলেছেন, অবশ্যই পাঠানো হয়তো হয়েছে, পেলে জানাবেন, চিঠিপত্রের জবাবের আসর। আজ এ পর্যন্তই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
বাংলাদেশের পুলিশ জানিয়েছে যে শুক্রবার ঢাকার 20 কিলোমিটার দূরে হিন্দুদের পবিত্র অষ্টমী স্নানে পদপিষ্ট হয়ে 10 জন প্রাণ হারিয়েছেন। কর্মকর্তারা বলছেন 7 জন মহিলা এবং 3 জন পুরুষ প্রাণ হারান। র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির 4 সদস্যকে গ্রেপ্তার করেছে। জার্মানির অভিশংসকেরা শুক্রবার জানিয়েছেন যে জার্মান উইংস এয়ারলাইন্সের যাত্রীবাহী জেট বিমানের সহকারী পাইলট সুপরিকল্পিতভাবেই 150 জন যাত্রী নিয়ে আল্পস পর্বতে বিমানটি বিধ্বস্ত করেছেন। ওই পাইলট কর্মক্ষেত্রে তার অসুস্থতার কথা গোপন করেছিলেন। জার্মানিতে যেসব শহরে 27 বছর বয়সী আন্দ্রেস লুবিটস বাস করতেন সেখান থেকে তার অসুস্থতা সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে। যেদিন বিমানটি বিধ্বস্ত হয়েছে ঠিক ওই দিনটিতেই তাকে ছুটি দেওয়া হয়েছিল। ইয়েমেনে বিদ্রোহীদের লক্ষ্যস্থলগুলোতে দ্বিতীয় দিনের মতো সৌদি আরব পরিচালিত বিমান অভিযান চলছে। শিয়া হুতি দল, যারা দেশের বেশিরভাগ দখল করে আছে, তাদেরকে উৎখাত করার লক্ষ্যে আঞ্চলিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই বিমান অভিযান চালানো হচ্ছে। কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীদের মতে, রাজধানী সানার আশেপাশে শুক্রবার কোয়ালিশনের যুদ্ধ বিমান, সামরিক ঘাঁটি এবং অন্যান্য বিদ্রোহী নিয়ন্ত্রিত লক্ষ্যস্থলে আঘাত হানে। নাইজেরিয়ার সামরিক বাহিনী বলছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বোকো হারাম জঙ্গি দলের নিয়ন্ত্রিত অঞ্চলের সর্বশেষ এলাকা গৌজার শহরের নিয়ন্ত্রণ পুনরায় দখল করে নিয়েছে সেনারা। সামরিক বাহিনী এক টুইটার বার্তায় বলেছে, বর্ণো রাজ্যের ওই শহরটি সেনারা শুক্রবার সকালে দখল করেছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচকেরা তেহরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত চুক্তির অবকাঠামো তৈরির চূড়ান্ত পর্যায়ের বৈঠক শুরু করেছেন। মার্চ মাসের 31 তারিখের মধ্যে চুক্তির কাঠামো তৈরির কাজ শেষ করতে হবে। শুক্রবার সুইজারল্যান্ডের লোজানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ বৈঠক করেন। ওই দুই কূটনীতিক বৃহস্পতিবারও আলোচনা করেন। উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। পাকিস্তানের পুলিশ বলছে, করাচিতে একটি বোমা বিস্ফোরণে অন্তত 2 জন নিহত এবং আরও 13 জন আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন যে শুক্রবার সকালে একটি মোটরসাইকেলে সেটে রাখা বোমাতে বিস্ফোরণটি ঘটানো হয়।
আর এ সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.